الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک برند কাছে কিংবা দূরে থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আরশের মেহমান। ইনশাআল্লাহ আজও আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আসুন আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকসারুস সালাত আলাইয়া নাওয়ারাল্লাহু কলবাহু, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দিবেন। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা আরশের মেহমান অনুষ্ঠানে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়ারাজের প্রাথমিক অংশ, অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথম সফর করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর এই সফর সম্পর্কে কুরআনে পাকের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত, যেমন بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন এর প্রাথমিক অংশের আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে যে শব্দগুলো রয়েছে আমরা এই শব্দগুলোর প্রত্যেকটার কিছু ব্যাখ্যা জানার চেষ্টা করব। উলামায়ে কেরামগণ প্রত্যেকটা শব্দ নিয়ে তারা যে আলোচনা করেছেন এর মধ্যে কি হিকমত রয়েছে, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান ও মান রয়েছে, কি মর্যাদা রয়েছে, সেই বিষয়গুলো আমরা এই আয়াতের প্রত্যেকটি শব্দ থেকে উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সফর সংক্রান্ত যে প্রশ্নগুলো সাধারণত করা হয় যে সফর কে করিয়েছে, সফর কে করেছে, সফর কোত্থেকে শুরু হয়েছে, সফর কোথায় গিয়ে শেষ হয়েছে, যেই জায়গায় গিয়েছে সেই জায়গার মাহাত্ম কী, ফজিলত কী রয়েছে, এবং যিনি সফর করছেন তিনি কি শুধুই ভ্রমণ করছেন না সাথে আনন্দ ভ্রমণও রয়েছে, যিনি সফর করছেন তার মাহাত্ম কী রয়েছে, তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই সকল প্রশ্নের জবাব আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সফর কে করিয়েছেন, সফর কে করেছে, সফর কখন হয়েছে, কোত্থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, যেই জায়গায় গিয়েছে সেই জায়গার বৈশিষ্ট্য কী রয়েছে, সবগুলো প্রশ্নের একই আয়াতের মধ্যে জবাব রয়েছে। যেমন আল্লাহ পাক শুরুতেই বলেছেন সুবহানাল্লাযী আসরা, যিনি সফর করিয়েছেন ঊর্ধ্ব ভ্রমণ করিয়েছেন তিনি হচ্ছেন সুবহান, অর্থাৎ আল্লাহ পাক যিনি পবিত্র। কাকে সফর করিয়েছেন, কে সফরটা করেছে, বিআবদিহি, আল্লাহ তাআলার বিশেষ বান্দা, আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের বান্দা, আল্লাহ তাআলার মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা সফরটা কখন হয়েছে, সেটা কি আনন্দ ভ্রমণ ছিল না শুধুই ভ্রমণ ছিল, বলেন যে আসরা, সেটা ছিল আনন্দ ভ্রমণ। সেটা কখন হয়েছে, বলে লাইলান, এটা শুরু কোত্থেকে হয়েছে সফরটা, বলে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, বলে শেষ কোথায় হয়েছে, বলে এই যে প্রাথমিক সফরটা সেটা শেষ হয়েছে মসজিদে আকসায়। আচ্ছা সেখানে যে প্রথম সফরের সমাপ্তি হলো সেখান থেকে আবার অন্য সফরের সূচনা, মসজিদে আকসায় কেন যাওয়া হলো, সেই জায়গার কী বিশেষত্ব রয়েছে, বলে বারকনা হাওলাউ, সেটা বরকতময় জায়গা। তো এই প্রশ্নগুলোর সকল প্রশ্নের জবাব এই একই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। আমরা এক একটি শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে সুবহান আল্লাহ পাক, এই আলোচনার শুরুর প্রথম শব্দই যেটা সেটা বলেছেন সুবহান, সেই সুবহান দ্বারা অর্থ কি, সুবহান কেন আল্লাহ পাক বলেছেন? তো উলামায়ে কেরামগণ বলেন, সুবহান শব্দ দ্বারা সন্দেহের রাস্তা মূলত বন্ধ করা হয়েছে। কিভাবে সন্দেহ? যে সন্দেহ হচ্ছে এটা যে কোনো বান্দার পক্ষে এত অল্প সময়ে এত দূরের রাস্তা সফর করানো এটা সম্ভব নয়। কোনো সৃষ্টি এরকম নয় যে এত অল্প মুহূর্তে এই দীর্ঘ এক সফর সম্পন্ন করবে, এটা তো বান্দার পক্ষে অসম্ভব। তো বান্দার পক্ষে তো অসম্ভব, কিন্তু রবের পক্ষকে আসলেও অসম্ভব এটা। সুতরাং রবের পক্ষে এটা সম্ভব নয়, রবের পক্ষে সম্ভব। এর আরও একটি ব্যাখ্যা বলা হয়েছে তাফসীরে রুহুল বায়ানে, বলা হয়েছে সুবহান শব্দটি আশ্চর্য প্রকাশের জন্য বলা হয়, আর আল্লাহ পাক এর দ্বারা ইশারা করেছেন যে রব ও তার মাহবুবের মাঝে যে ঘটনাটি সংঘটিত হয়েছে তা খুবই আশ্চর্যের। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাক ইশারা করেছেন এটা যে মুসা আলাইহিসসালাম তো আল্লাহ পাককে দেখার আর্জি জানিয়েছিলেন যে আল্লাহ পাক আমি তোমাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ পাক তার জবাবে বলেছিলেন লাং তারনি, তুমি আমাকে দেখতে পারবে না। তো আল্লাহ পাক তো আগে এক পয়গম্বরের ব্যাপারে না করে দিয়েছেন যেটা সম্ভব না। তো এত মহান একটা বিষয়, এত অলৌকিক একটা বিষয়, সেই বিষয়টা যা পূর্বের এক মহান নবীর ব্যাপারে না আদেশ এসেছিল, হওয়া সম্ভব না এসেছিল, সেই কাজটা যার ব্যাপারে হতে যাচ্ছে, যেই দুইজনের মধ্যে অর্থাৎ আল্লাহ এবং তার মাহবুবের মধ্যে যে হতে যাচ্ছে সেটা অনেক বড় একটি বিষয়। তো সেই বড় বিষয়ের প্রতি ইশারা দিতে গিয়ে আল্লাহ পাক শুরুতে কি করেছেন, সুবহান শব্দ বলেছেন, অর্থাৎ আশ্চর্যের এক বিষয়। আমরা জানি, আমরা যখনই কোনো আশ্চর্যজনক ফজিলত শুনে থাকি যে জান্নাতে এরকম এরকম হবে, তখন আমরা কি বলি, সুবহান আল্লাহ, অর্থাৎ আশ্চর্য প্রকাশ করে সুবহান শব্দের মাধ্যমে। সুতরাং আল্লাহ পাকও এখানে কি করেছেন, এটা আল্লাহ পাকের জন্য আশ্চর্যজনক নয়, বান্দার জন্য। তো বান্দাকে ইশারা করে বুঝাচ্ছেন যে এই যে আমার এবং আমার হাবিবের মাঝে যে ঘটনাটা ঘটতেছে বা ঘটবে বা ঘটেছে, সেটা তোমরা যারা মাখলুক রয়েছ তোমাদের জন্য একটা আশ্চর্যজনক এক বিষয়। তো সেই বিষয়ের দিকে আল্লাহ পাক কি করেছেন, সুবহান শব্দ দ্বারা ইশারা করেছেন। তৃতীয়ত ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই শব্দটি মূলত অমুসলিমদের রদ করার জন্য ব্যবহার করা হয়েছে, কেননা তারা দাবি করেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআযাল্লাহ অসত্য বলছেন। তিনি যে বলছেন যে এই অল্প সময়ের মধ্যে আমি মসজিদে আকসাই গিয়েছি, সেখান থেকে আমি কি করেছি, আসমানগুলো পার করেছি, আমি সিদরাতুল মুনতাহাই গিয়েছি, আমি লাওহে মাহফুজ সেগুলো সব অতিক্রম করে লা মাকামে গিয়ে আল্লাহ পাকের দিদার করেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন এটা অসত্য। তো আল্লাহ পাক তাদের জবাবে, তাদেরকে রদ করতে গিয়ে আল্লাহ পাক শুরুতেই বলেছেন যে আল্লাহ পাক কোনো অসত্যবাদীকে রসুল হিসাবে গ্রহণ করা থেকে পবিত্র। সুতরাং সুবহান শব্দের অর্থই হচ্ছে পবিত্র। হে অমুসলিমরা, তোমরা যারা এটা মানতে চাও না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করে এসেছেন, তো তোমাদের জন্য এটা হচ্ছে সতর্কবার্তা যে আল্লাহ পাক কোনো অসত্যবাদীকে রসুল হিসাবে গ্রহণ করা থেকে পবিত্র। আল্লাহ পাকের যে রসুলই এসেছেন, যারাই রসুল হয়েছে, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যবাদী। সুতরাং যিনি সত্যবাদীরও সর্দার, সাইয়্যিদুস সাদিকিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তিনি তো আরও সবচেয়ে বেশি সত্যবাদী। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ পাকের একটি জবাব যে আমার হাবিব সত্যবাদী, আর আল্লাহ পাক কোনো অসত্যবাদীকে রসুল হিসাবে গ্রহণ করা থেকে পবিত্র। তো এটার জবাব হিসেবে আল্লাহ পাক শুরুতে সুবহান বলে দিয়েছেন যে আমার হাবিব যে সুসংবাদ দিয়েছেন, সংবাদ দিয়েছেন মেরাজের, সেটা সত্য, কেননা তিনি অসত্য থেকে পবিত্র। আল্লাহু আকবার কবীর। এটা ছিল মূলত সুবহানের বেশ কিছু ব্যাখ্যা রয়েছে, এর দু একটি ব্যাখ্যা আমরা জানলাম। দ্বিতীয়ত আমরা যদি এর পরেই দেখি আশ্র শব্দ এসেছে, এই আশ্র শব্দের অর্থ কী রয়েছে আমরা সে বিষয়ে জানব। আশ্র শব্দের অর্থই হলো জাগ্রত অবস্থায় সফর করানো। অর্থাৎ আল্লাহ পাক যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন, এই সফরটা মূলত ছিল জাগ্রত অবস্থায়। যেমনটা, যদি কাউকে আসলে ঘুমন্ত অবস্থায় সফর করানো হয়, তবে আরবি ভাষায় সেটাকে ইসরা বলা হয় না, অর্থাৎ যে সফর করা হয়েছে, ঊর্ধ্বগমন যেটা করা হয়েছে, যদি সেটা ঘুমন্ত অবস্থা হয়ে থাকে, শুধুমাত্র রুহের হয়ে থাকে, রুহের সফর হয়ে থাকে, তো সেটাকে আরবিতে কখনো ইসরা বলা হয় না। ইসরা আসরা এটা সেই ক্ষেত্রেই বলা হয় যখন কোনো বান্দা জাগ্রত অবস্থায় এই আনন্দ ভ্রমণটা করে থাকে। যেমনটা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যারা বলে এই সফর ঘুমন্ত অবস্থায় হয়েছে, আসরা বিআবদিহি, এই যে ইরশাদ রয়েছে এর মাধ্যমে মূলত আল্লাহ পাক তাদের এই আপত্তিকে রদ করে দিয়েছে। কেননা আসরা বিআবদিহি এই দুইটা শব্দ সেই ক্ষেত্রেই মূলত বলা হয় যখন কোনো বান্দা জাগ্রত অবস্থায় সফর করে। এক হচ্ছে আবদ, আবদ কাকে বলা হয় সেটা আবদির ক্ষেত্রে আলোচনা আসবে। তবে আসরর যে নিজস্ব ব্যাখ্যা রয়েছে, শাব্দিক যে আলোচনা রয়েছে, আবিধানিক এর যে অর্থগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও যদি দেখা হয় আরবির কোনো ব্যক্তি এই আসর শব্দ দ্বারা কোনো ঘুমন্ত সফরকে, অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নের মধ্যে যে সফর করা হয় সেই সফরকে কেউ ব্যাখ্যা করেন না। এই আসর দ্বারা মূলত তারা রাতের সফরকে বুঝায়, জাগ্রত অবস্থায় সফর করাকে বুঝিয়ে থাকে। যেমনটা ইমাম কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদের রদ করতে গিয়ে তিনি বলে দিলেন যে আল্লাহ তাআলার যে আসর বিআবদিহি এই কথার দ্বারাই তো তাদের যে আপত্তি, যে ঘুমন্ত অবস্থায় সফর হয়েছে, সেটার রদ হয়ে গিয়েছে। কেননা আল্লাহ পাক এখানে বলেননি যে আমি আমার বান্দাকে ঘুমন্ত অবস্থায় সফর করিয়েছি। সুতরাং যেহেতু আল্লাহ পাক এটা বলেননি, তাহলে আমি কিভাবে নিজ থেকে এই ব্যাখ্যা করতে পারি? এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কী রয়েছে, মর্যাদা কী রয়েছে এই আসর শব্দের মাধ্যমে, আসুন আমরা এটিও জানার চেষ্টা করি যে আসর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কীভাবে সম্মানিত করেছেন। আমরা যদি দেখি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা, অর্থাৎ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের ওয়াদার স্থানে এলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ক্ষেত্রে জাআ শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ তিনি নিজে এসেছেন। অনুরূপভাবে যদি দেখি আমরা যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আমি আমার রবের নিকট যাচ্ছি, অর্থাৎ তার দিকে আমি অগ্রসর হচ্ছি, সায়াহদিন তিনি আমাকে হেদায়াত দান করবেন, অর্থাৎ এক্ষেত্রে তিনি যাচ্ছেন নিজে। ওই ক্ষেত্রে আমরা দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে আসছেন, আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে যাচ্ছেন কার দিকে, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, আল্লাহ তাআলা থেকে হেদায়ত পাওয়ার জন্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন, আসরা বিআবদিহি, আমি তাকে ঊর্ধ্ব গমন করিয়েছি, আমি তাকে সফর করিয়েছি, কেন, আমার দিদার দ্বারা ধন্য করার জন্য। যে ফজিলতগুলো আমরা গত এপিসোডে শুনেছি যে এর কারণ কী ছিল মেরাজের, সেই কারণগুলো মূলত বা সেই ফজিলতগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করার জন্য আল্লাহ কী করেছেন, সফর করিয়েছেন। এখানে তো মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে এসেছেন আল্লাহ তাআলার হেদায়ত পাওয়ার জন্য, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক নিজে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার কাবীরম। তৃতীয় যে মর্যাদাটা এই আসরার মধ্যে রয়েছে, যে আসরা দ্বারা বোঝা যাচ্ছে সফর নয় বরং আনন্দ ভ্রমণ। আচ্ছা, এই আনন্দ ভ্রমণ, তাহলে সফর এবং আনন্দ ভ্রমণের মাঝে পার্থক্যটা কী রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সফর নয় বরং এটা আনন্দ ভ্রমণ করেছেন। তো বলা হচ্ছে সফরের মাঝে মধ্যে অপারগতাও থাকে, কোনো ব্যক্তির ইচ্ছা নেই যে আমাকে অমুক জায়গায় যাওয়া, এটা তার ইচ্ছা নেই যাওয়ার দেখা যাচ্ছে, কোনো উদ্দেশ্যও নেই, যেতে হচ্ছে কাজের কারণে, কোনো প্রয়োজনে অপারগ হয়ে যেতে হচ্ছে। তো এটা সফরের ক্ষেত্রে পাওয়া যায়, যারা চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা জানে যে চাকরির কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয়, তো এটা সফর। তো সফরের মধ্যে এই বিষয়টা রয়েছে যে অপারগতা থাকা সত্ত্বেও কী করতে হয়, সফর করতে হয়, কিন্তু সের যেটা রয়েছে এই আনন্দ ভ্রমণ যেটা রয়েছে সেটার মধ্যে কোনো ধরনের অপারগতা নেই, ব্যক্তি আনন্দের জন্য, খুশি হওয়ার জন্য সে সফর করে থাকে। আর সফরের সময় এটা আবশ্যকও নয় যে সফর করার সময় সমস্ত কিছু সে অবলোকন করবে, কিন্তু আনন্দ ভ্রমণের ক্ষেত্রে আমরা দেখি যে যখন কেউ আনন্দ ভ্রমণ করছে তখন সব কিছু সে পরিদর্শন করে যে এখানে কি রয়েছে, ওইখানে কি রয়েছে, এখানে কি সুন্দর দৃশ্য রয়েছে, এটা কিন্তু আমরা আনন্দ ভ্রমণের মধ্যে দেখি। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশ্রয় অর্থাৎ এই মেরাজের সফরের মধ্যে করেছেন। তৃতীয় যে শব্দ সেটা হচ্ছে বিআবদিহি, আল্লাহ পাক নিজের বান্দাকে কি করেছেন, মনোনীত বান্দাকে, পছন্দনীয় বান্দাকে কি করেছেন, সফর করিয়েছেন। তো এই আবদিহির মধ্যে কি ব্যাখ্যা রয়েছে এবং এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ফজিলত রয়েছে আমরা সেটাও ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। এ ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে আবদ এই যে শব্দটা রয়েছে এই শব্দটা রুহের ক্ষেত্রে শুধু ব্যবহার করা হয় না, এই শব্দটা যখন দুইটা বিষয় একত্রিত হয় তখনই ব্যবহার করে, অর্থাৎ দেহ এবং রুহ। আবদ দেহ এবং রুহ যখন থাকে সেখানে আবদ ব্যবহার করা হয়, কোনো মৃত ব্যক্তিকে আবদ বলা হয় না, শুধুমাত্র রুহকেও আবদ বলা হয় না। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সফর হয়েছে এটা শুধুমাত্র রুহের মাধ্যমে হয়নি, এই শব্দ দ্বারাও বোঝা যাচ্ছে যে বিআবদিহি নিজের বান্দাকে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহও ছিল রুহও ছিল। তো এমত অবস্থা অর্থাৎ জাগ্রত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এই সফরটি করেছেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মেরাজ যদি ঘুমন্ত অবস্থায় হতো তবে আল্লাহ পাক বিআবদিহি বলতেন না, বরং বলতেন বিরুহি আবদিহি, আমি আমার বিশেষ বান্দার রুহকে সফর করিয়েছি, এটা বলতেন আল্লাহ পাক। আল্লাহ পাক কি বলেছেন এখানে, আমি আমার বান্দাকে সফর করিয়েছি। সুতরাং এর বাইরে গিয়ে যদি আমরা রুহের অর্থ নিতে চাই তাহলে এর জন্য আমাদের করিনা দরকার, এমন কোনো আলামত দরকার যে এখানে কি হবে যে এর অর্থটা আমরা কি করতে পারি, রুহে নিতে পারি, কিন্তু এমন কোনো আলামতই তো এখানে নেই। সুতরাং সরিহ আয়াত, সরিহ শব্দ, স্পষ্ট শব্দ, সেটা ছেড়ে আমরা কেন তাউবিলের দিকে যাব, ব্যাখ্যার দিকে যাব। এখানে তো উলামায়ে কেরামগণ আরবি যে অভিধানগুলো রয়েছে সেইগুলো যদি আমরা দেখি সেখানেও এই আবদ সেই ক্ষেত্রেই বলা হয় যখন দেহ এবং রুহ একত্রিত থাকে। সুতরাং এই যে সফর হয়েছিল এই শব্দ দ্বারাও বোঝা যাচ্ছে যে এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় এই সফর করেছেন। এ ব্যাপারে আল্লামা কুশাইরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আবদিয়াত এটা বান্দার জন্য অনেক বড় একটি বৈশিষ্ট্য, একটি অনেক বড় সিফাত, আল্লাহ পাকের পক্ষ থেকে আবদিয়াত লকব পাওয়া, উপাধি পাওয়া। আল্লাহ পাক জিন এবং মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। যখন কোনো বান্দা আল্লাহ পাককে ইবাদত করে সন্তুষ্ট করে নেয়, ওই মাকামে পৌঁছে যায়, আর আল্লাহ পাক যদি সেই বান্দাকে যে মাকসাদে সৃষ্টি করা হয়েছিল সেই কাজটা করে নিতে সক্ষম হয়ে যায় আর তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আবদিয়ত উপাধি দেওয়া হয়, তো এটা বান্দার জন্য সবচেয়ে বড় উপাধি। তো সেই উপাধি দ্বারা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত, সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তের সবচেয়ে শ্রেষ্ঠ যে উপাধি রয়েছে সেই উপাধি দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকেছেন, সম্বোধন করেছেন, বলেছেন যে বিআবদিহি, আমি আমার আবদকে, আমি আমার পছন্দনীয় বান্দাকে আমি ঊর্ধ্বগমন করিয়েছি, মেরাজ করিয়েছি। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম বৈশিষ্ট্য, বিশেষত্ব। এরপর হচ্ছে বিআবদিহি লাইলান, যে আল্লাহ পাক রাতের কিছু অংশে এই সফরটা করিয়েছেন। তো লাইলানের মধ্যে দুই ধরনের ব্যাখ্যা আছে, এক তো হচ্ছে যে লাইলান দ্বারা আসলে কতটুকু সময়কে বোঝাচ্ছে এবং লাইলান কেন, রাতেই কেন সফরটা হলো। প্রথমত উলামায়ে কেরামগণ বলেন, বিশেষত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই লাইলান শব্দটি নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট শব্দ, আর যেহেতু এটি অনির্দিষ্ট শব্দ এর দ্বারা অর্থ হলো রাতের খুবই অল্প সময়ে এই সফর সম্পন্ন হয়েছে। অনুরূপ আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, লাইলান শব্দটি মেরাজ স্বল্প সময় হওয়ার প্রতি ইঙ্গিত, কেননা নাখেরার ক্ষেত্রে স্বল্পতার অর্থ পাওয়া যায়। আমরা যদি লাইলান শব্দটা দেখি এটি দেখবো আমরা নাকেরা, এটা আরবি গ্রামাটিক্যাল একটি বিষয়, নাকেরা এবং মারেফা, নাকেরা হচ্ছে অনির্দিষ্ট, মারেফা হচ্ছে নির্দিষ্ট। সুতরাং নাকেরার একটি বৈশিষ্ট্য হলো যে নাকেরার মধ্যে স্বল্পতার মানা পাওয়া যায়, স্বল্পতার অর্থ পাওয়া যায়। তো এখানে যে আল্লাহ পাক সফরটি করিয়েছেন লাইলান মানে রাতের কিছু অংশে, রাতের স্বল্প সময়ের মধ্যে এই সফরটি সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় যে অর্থ রয়েছে, রাতেই কেন এই সফরটি করানো হলো, তো এই ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইন রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রাতে সফর করার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে রাজা বাদশাহদের মাহফিল যেটা হয় সেটা রাতেই হয়, সুতরাং তখন মাহফিলের ইন্তেজাম করা দিনের তুলনায় উত্তম ছিল। আল্লাহ তাআলার চেয়ে বড় বাদশাহ আর কে রয়েছে, আল্লাহ তাআলার চেয়ে বড় রাজা আর কে রয়েছে, সুতরাং তিনি যে মাহফিলের ইন্তেজাম করতে যাচ্ছেন সেই মাহফিলটা তো সুতরাং দিনের বেলা হলে বাদশার সাথে মূলত যায় না, যিনি বাদশারও বাদশাহ। সুতরাং বাদশাহদের মাহফিল যেমন রাতের বেলা হয়, সুতরাং সকল বাদশার বাদশাহ যিনি, সুতরাং তার মাহফিলটা কিভাবে দিনের বেলায় হতে পারে, তো এর সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে, সুতরাং মাহফিল যেন উত্তম সময় হয় সেই জন্য রাতের বেলায় এই মেরাজ সম্পন্ন হয়েছে। রাত হলো প্রিয় বান্দাদের মূলত মুনাজাতের সময়, সুতরাং এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে কি করা হয়েছে, রাতে সফর করানো হয়েছে। আরেকটি বিষয় হলো যে রাতে সফর কেন করানো হলো, দিনও কেন করানো হলো না। বলা হচ্ছে রাত হচ্ছে মূল, অর্থাৎ দিন এবং রাতের মধ্যে যদি আলোচনা করা হয় যে এই দুইটির আসল কোনটা, এই দুইটির মূল কোনটা, তাহলে বলা হবে যে রাত হচ্ছে মূল। কিভাবে? আমরা যদি দেখি যে কোনো দিনের সূচনা হয় সেটা কখন থেকে, রাত থেকে। আমরা যদি দেখি মাসের সূচনা কোত্থেকে হয়, সেটাও বলবো যে আমরা রাত থেকে, যখন চাঁদ উদিত হয়, আর সেটা কখন, রাতের বেলায়। তো আসলের সাথে সামঞ্জস্য রেখে, মূলের সাথে মিল রেখে এই সফর সম্পন্ন হয়েছে। তাছাড়াও রাত্রিবেলা হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় এবং আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভের সময়। তো এই সার্বিক দিক থেকে মিল রেখে এই সফরটা রাতের বেলায় সম্পন্ন হয়েছে। আল্লাহু আকবার কাবীর। এখন এর পরে বিষয় হচ্ছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, তো আলোচনা তো অনেক রয়েছে। আমরা মসজিদে আকসায় কেন প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো? প্রশ্ন তো আসতে পারে যে আল্লাহ পাক তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দ্বারা ধন্য করবেন, তো মসজিদে আকসায় কেন নেওয়া হলো? তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে এই বরকতময় মুহূর্তে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় কেবলাকে একবার দেখে নেন। অর্থাৎ আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, এটা মুসলমানদের প্রথম কিবলা, সুতরাং সেই কিবলা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নেন, এবং মসজিদ হারাম তো দেখেই এসেছেন, তো উভয় কেবলা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নেন, এই জন্য প্রথমত বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়ত বলা হয় এই বাইতুল মাকদাসে অসংখ্য আম্বিয়ে কেরাম হিজরত নিয়ে এসেছেন। আমরা যদি দেখি যে অসংখ্য আম্বিয়ে কেরামের জীবনী এমন রয়েছে যারা এই বাইতুল মাকদাসে এসেছেন, মসজিদে আকসায় তারা এসেছেন, তারা হিজরত করেছেন, তো তারা হিজরত করে যে সওয়াব অর্জন করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সেই ফজিলত অর্জিত হয়ে যায় সেটার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে এই মসজিদে আকসায় সফর করানো হয়। তৃতীয়ত বলা হয়েছে যে হাশরের ময়দান এখানে প্রতিষ্ঠিত হবে, আর এই সফরের অধিকাংশ বিষয় পরকালীন সংক্রান্ত, কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের সূচনা এর মাধ্যমেই হয়েছে। অর্থাৎ এর বেশ কিছু কারণ রয়েছে কেন প্রথমত এই মসজিদে আকসায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো। এর জবাব হয়তো অনেকেই এই কারণগুলোর মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি। সর্বশেষ আরও একটি প্রশ্ন যে জাগে যে বাইতুল মুকাদ্দাস তো নিয়ে যাওয়া হলো, তো সেটার ফজিল তো আমরা জানলাম, তো এর তো আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক তো হচ্ছে আল্লাহ তাআলা এটাকে কী বলেছেন, বারকনা হাওলাহু, অর্থাৎ এর আশেপাশে বরকত রয়েছে, বরকতময় বলেছেন। বরকতময় কেন বলেছেন, যে এক তো হলো এজন্য বরকতময় যে অসংখ্য আম্বিয়ে কেরামের আবাসস্থল, মাতৃভূমি, তারা সেখানে ছিলেন, বসবাস করেছেন, সুতরাং তাদের বসবাসের কারণে সেটা বরকতময় হয়ে গিয়েছে। সুতরাং এর মধ্যে আমাদের একটা আকীদাও কিন্তু স্পষ্ট হয়, যেখানে বুজুর্গণে দিন থাকেন সেটা বরকতময় হয়ে যায়, যেমনটা মাজারের মধ্যে আমরা আজ বরকতের জন্য যাই, কেননা সেখানে আল্লাহ পাকের প্রিয় বান্দারা আরাম করছেন, সেই বরকত নেওয়ার জন্য, ফয়েজ নেওয়ার জন্য আমরা মাজারের মধ্যে যাই। আরেকটি হচ্ছে সেখানে ফেরেশতারা অবতীর্ণ করেছেন। আরও একটি বিষয় হলো সেখানে যেহেতু অসংখ্য আম্বিয়া কেরাম ছিলেন, তাদের উপর সেখানে ওহী নাজিল হয়েছে, তো এই কারণে বারকনা হাওলাহু, এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বরকতময়। আল্লাহপাক এই জন্য এটাকে বরকতময় বলেছেন। আরো একটি কারণ বলা হয় যে বলা হয়েছে যে এখানে বরকত তৈরি হয় এবং এখান থেকে পুরো পৃথিবীতে বরকত ছড়িয়ে পড়ে, যেমনটা বলা হয়েছে সমস্ত পৃথিবীতে এখান থেকেই পানি ছড়িয়ে পড়ে। সর্বশেষ তৃতীয়ত বলা হয় এর ভিতর দাজ্জাল প্রবেশ করতে পারবে না। চতুর্থত বলা হচ্ছে যে এর জিয়ারত করে আল্লাহ পাক তার ভুলগুলো ক্ষমা করে দেন এবং যে এখানে নামাজ পড়ে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেন। সুতরাং এই কয়েকটি ফজিলতের কারণে এটাকে বরকতময় বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি তাকে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার বিশেষ নিদর্শন দেখাবেন, এই জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেই নিদর্শন কী ছিল আর সেই নিদর্শন কত বড় নিদর্শন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জমিন ও আসমানের যে বাদশাহী রয়েছে সেই নিদর্শন দেখিয়েছিলেন, বাদশাহী নিদর্শন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শনগুলোর মধ্যে থেকে কতিপয় নিদর্শন দেখাবো। সেই নিদর্শন কত বড় হতে পারে, সেই নিদর্শন কত মহৎ হতে পারে, কত সুমহান হতে পারে? সেই নিদর্শনগুলো কি? জান্নাত, জাহান্নাম, হাসর কোথায় সংগঠিত হবে, হ্যাঁ কী করা, সকল আম্বিয়া কেরামের ইমামতি করা, সকল ফেরেশতাদের ইমামতি করা, আল্লাহু আকবার কবীর। তো এটা হচ্ছে আল্লাহ পাক যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদর্শন দেখিয়েছেন এর কয়েকটি উপমা রয়েছে। সর্বশেষ যে এই আয়াতের যে ইন্নাহু হুয়াস সামিউল বসির, এর মধ্যে যে ইন্নাহু হু যে জমির রয়েছে, সর্বনাম রয়েছে, এটা যদি আল্লাহ পাকের দিকে করা হয় তাহলে তো এর অর্থ হবে যে আল্লাহ পাক তার হাবিব যা বলেন সামিয়া সেটা শুনে থাকেন এবং তার হাবিব যা করেন সেটা আল্লাহ পাক কী করেন? দেখে থাকেন। আর এর অর্থ এও হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে মেরাজ করে এসেছেন, এই মেরাজ সম্পন্ন করার পর যারা মেরাজকে অস্বীকার করে নানান ধরনের কটু কথা বলে, কটুক্তি করে, অভাগ্য করে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মেনে নিতে চায় না, তো তাদের কথাগুলো আল্লাহ তাআলা কী করেন? শুনেন। এবং এর বিপরীতে তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো আল্লাহ পাক দেখছেন। আমাদের জন্য কিন্তু এই দিক থেকে সতর্কতা রয়েছে যে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। অনেকে বলে এটা তো একটা মামুলি জিনিস, আল্লাহ পাক করিয়েছেন বাস হয়ে গিয়েছে, আল্লাহ পাকই সব কিছু করান। কিন্তু যাকে আল্লাহ পাক করান, যার প্রতি আল্লাহ পাক অনুগ্রহ করেন, তার মাকাম ও মর্যাদাও কিন্তু আমাদের দেখা উচিত। তিনি কে, কার এই মহান মর্যাদা অর্জিত হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবী, তিনি জাস্ট আল্লাহ পাককে দেখতে চেয়েছেন, আল্লাহ পাক না করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক নিজে যাকে এই দর্শন দ্বারা ধন্য করেছেন, দিদার দ্বারা ধন্য করেছেন, তার মাকাম ও মর্যাদা কেমন হতে পারে? সুতরাং সেই ক্ষেত্রে যখন আমরা কথা বলবো তো সেই কথাগুলো আল্লাহ পাক কি করেন? শুনেন। আমরা যদি সেইটার বিরুদ্ধে কোনো কিছু করতে যাই তাহলে আল্লাহ কিন্তু দেখছেন। আর উলামায়ে কেরামগণ বলেন এর যে জমির যেটা রয়েছে, সর্বনাম যেটা রয়েছে, সেটা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা করে থাকি তাহলে এর অর্থ হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা শুনেন এবং তাকে দেখেছেন। প্রকৃতপক্ষে এমনটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা শুনেছেন এবং তাকে দেখেছেন। তো এই হচ্ছে যে সবে মেরাজ বা মেরাজের যে প্রাথমিক যে আলোচনা যে আয়াতের মধ্যে হয়েছে এর কিছু ব্যাখ্যা আমরা এই অনুষ্ঠানে জানার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানের সামগ্রিক আলোচনা শোনার তৌফিক দান করুন। সর্বশেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের সাথে থাকব এবং এর মধ্যে যে উলামায়ে কেরামগণ কী কী চমৎকার বিষয় আলোচনা করেছেন সেগুলো জেনে আমরা আমাদের আকিদাকে আরও মজবুত করব। আমরা যে আমাদের যে আকিদা আহলে সুন্নত যে বিষয়গুলো রয়েছে এর অসংখ্য বিষয় এই মেরাজের সাথে রয়েছে, আমরা সেইগুলো জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিদ নবীল আমিন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।